my prayer must go that very easily. Now, the deities hope offering them in the heart, 3 times ago, then they will chant the Bhogaroti Kirtan, and after Bhogaroti, we shall got Radha Gopinath Ji, Virhari Ji, and our Guru Maharaj's prasadam here happily. This is my desire and prayer, and my dandavat to all you, and the villagers, and the sannyasi, brahmachari, everybody, especially our Prabhu, Sripad, Satish Prabhu. Sripad, Satish Prabhu. That's my prayer. Bancha karvata vipaccha, kripa sindhu bhaye vacha, padidharam pavane bho, vaishnave bho tamono. Jayom Vishnubhad, paramsa paribhraja vacharya vanja, atrotra sadasya srimad bhaktirakar sridhadev Goswami Maharaj ki jay. Dodi Avibhav Bhumi Srivan Hapaniya ki jay. Jai Sri Sri Guru Gauranga Radha Gopinath Ji ki jay. Dodi Bhogaratri ki jay. Jai Srimad Ananda Mohan Prabhu ki jay. Jai Gauri Mata Devi ki jay. Jai Upendra Chandra Vidyaratna Prabhu ki jay. Jai Swamina Vaishnava Mandal ki jay. Swamina Bhaktavinda ki jay. Harinam Sankirtan ki jay. Gaur Prabhananda.
Om Vishwada Paramahamsa Paripraja Kacharya Jagadguru Ashtottara Shatache Jagadguru Jivadbhakti Sundar Govinda Maharaj ki jay. Samagata Sri Gaur Bhaktavinda ki jay. Nitai Gaur Prabhananda.
এবার কই খালি গোবর্ধন পূজা
এবং সমস্ত পৃথিবীতে এই অন্নকূট মহোৎসব হচ্ছে। আজ তো ভক্ত সিদ্ধানন্দ সরস্বতী গোস্বামী ঠাকুরের অপার করুণায় স্বামী শ্রীলয় শ্রী ভক্তি বেদান্ত স্বামী মহারাজের কৃপায় এবং আমাদের পরম আরাধ্য শ্রী শ্রী গুরুপাদ বিষ্ণুপাদ শ্রী ভক্তিরতন শ্রী দেব গোস্বামী মহারাজের কৃপায় আজকে আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি গিরিরাজ গোবর্ধনের পূজা অন্নকূট মহান উৎসব হচ্ছে। এটা একটা মস্ত বড় সৌভাগ্যের দিন, কেননা ভগবান তিনি অশুভ শক্তিকে শাসন করে শুদ্ধ ভক্তি প্রতিষ্ঠা প্রদান করবার জন্যে আজকে এই গোবর্ধন পূজা নিজে প্রবর্তন করেছেন। শ্রীমৎ ভাগবতের একটি শ্লোক আছে, যে ওই ভগবতা প্রত্যা উপায় ছাত্মলব্ধয়ে অঞ্জপুংসাং অবিদুষাং বৃদ্ধি ভাগবতা নিতা। যে ভগবান নিজেকে পাওয়ার উপায় যদি নিজে মুখে কীর্তন করেন তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে কিভাবে তাকে পাওয়া যায়, এবং সেই সুযোগ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আর আমাদের দুশ্চিন্তার কি আছে। ভগবান নিজে বলছেন যে আমি এইটা ভালোবাসি, এইটা তোমরা করো, সেইটা যদি আমরা করতে পারি তাহলে তো ভগবানের সন্তোষ বিধান স্বাভাবিকভাবেই হয়ে গেল, তাহলে তার আমাদের কোনো অসুবিধা থাকে না। ভগবতা প্রত্যা উপায়া হি আত্মলব্ধায়, নিজেকে পাবার উপায়টা নিজেই বলে দিচ্ছেন, অতএব এখানে তার কোনো অসুবিধার কোনো কারণ নেই। ভগবান নিজে তিনি এই গোবর্ধনের পূজা প্রবর্তন করেছেন এবং নিজেই গোবর্ধন রূপী মূর্তি ধারণ করে তিনি সেই পূজা সমস্ত গ্রহণ করেছেন এবং এই ছলে ইন্দ্রের দপ্ত চূর্ণ করেছেন। স্বর্গাদি লোকের অধীশ্বর হচ্ছে ইন্দ্র এবং তার দম্ভ হয়েছিল যে তিনি সর্বেশ্বরেশ্বর, সকলে তার পূজা করবে, এইটা ভগবান তাকে জানাবার জন্যে যে না তুমি সর্বেশ্বরেশ্বর নও,
আমি যদি বলি তবেই তুমি পুজো পাওয়ার মালিক, আমি যদি না বলি তাহলে পুজো পাওয়ার অধিকার তোমার নাই। এই হচ্ছে গিয়ে ভগবানের কথা, যে আমি দিলে তোমরা পেতে পারো, আমি না দিলে তোমাদের পাওয়ার কাউরির কোনো অধিকার নাই। কেননা সম্পত্তির, সমস্ত সম্পত্তির মালিক হচ্ছি আমি, এবং আমি প্রবর্তন করি, আমি প্রবৃত্তি দান করি, এবং আমি সেই জিনিসটা গ্রহণ করি। এই পূজা ভগবান নিজে প্রবর্তন করেছেন, এটি শ্রীমদ ভাগবতেতে আমরা বেশ সুন্দররূপে দেখতে পাই। একদিন যজ্ঞপত্নীদের ব্যাপারটা তো আপনারা জানেন, যে যজ্ঞপত্নীগণ তারা, এটা কত অধ্যায় তো যেন আছে, রামকৃষ্ণ তারা ব্রজেতে নানা প্রকার লীলা করছেন, কালীয় দমন প্রভৃতি লীলাও হয়েছে, আবার অঘাসুর বকাসুর এই সমস্ত অসুখগুলিকে একবার এই খেলার ছলে সকলে বধ করেছেন সকলকে, আবার গোপবালকদেরকে নিয়ে যমুনার তীরেতে সেখানেতে বিভিন্ন প্রকারের লীলা করেছেন। একদিন তো সমস্ত বালকজন খুব ক্ষুধার্ত হয়ে বললেন যে আজকে খুব খাটাখাটি হয়েছে, অত্যন্ত খেলা পরিশ্রম হয়েছে, সব হজম হয়ে গিয়েছে, এখন খুব খিদে লেগেছে, কৃষ্ণ তুমি আমাদের খাওয়ার ব্যবস্থা করো। কৃষ্ণ বললেন আমি আর কোথায় কি পাবো, মা যেগুলো বেঁধে দিয়েছিল সেগুলো তো সব খেয়ে নিয়েছিস তোরা, এখন আমারও তো খুব খিদে লেগেছে। বলরাম বললে আমিও আর সহ্য করতে পারছি না। ওরা গেলেন, পাঠালেন যে এখানে কাছেই যজ্ঞ হচ্ছে, সেখানে চলে যাও। যজ্ঞেতে সেখানে অনেক রকমের খাবার বন্দোবস্ত আছে, সব পুজো আছে, ঠাকুরের পুজো করছে ওরা, সেই সেখানে কিছু চাইলে তোমরা নিশ্চয়ই পাবে। কারণ যজ্ঞে যারা দীক্ষা গ্রহণ করে তারা তো যজ্ঞ সমাপনান্তে এই সমস্ত মানে ভোজন করায় লোকজনকে, তা তোমরা বলো ওদিকে গিয়ে, আমরা খুব ক্ষুধার্ত। সেই সমস্ত কথা গিয়ে গোপবালকগণ বললেন যে রামকৃষ্ণ পাঠিয়ে দিলেন, তারা খুব ক্ষুধার্ত, আমরা খুব ক্ষুধার্ত, কিছু আমাদের খাবার যদি দেন আমরা ভালো হয়। ওরা সব যজ্ঞ করছে মনের আনন্দে, বামনের দল তারা আর কোনো কথাই শুনল না। কৃষ্ণ বললেন যজ্ঞ প্রতিনিধির কাছে গিয়েছিলে? বললেন না, সেখানে আর কী করে যাবো, বল তাহলে এখন সেখানেই যাও। ওরা সব বাড়ি বাড়ি গিয়ে উপস্থিত, যজ্ঞ প্রতিনিধিরা যখন কৃষ্ণ খেতে চেয়েছেন এইটা শুনে, যার যা ছিল সমস্ত কিছু নিয়ে এসে কৃষ্ণ দর্শন করে কৃষ্ণকে এবং বলিয়ে বালকগণকে সব খাইয়ে গেলেন। এইভাবেতে তাঁদিকেও কৃপা করলেন। ব্রাহ্মণরা আবার পরে নিজেদের ভুল বুঝতে পারলেন যে কৃষ্ণ ভগবান আর আমরা তাকে এইরকমভাবে অবহেলা করলাম, এটা খুবই অন্যায় ব্যাপার। আমাদের স্ত্রীগণ তারা সব কৃষ্ণতত্ত্ব বুঝে গেল, আমরা বুঝলাম না। যাই হোক, এইরকমভাবে তো ভগবান বিভিন্ন লীলা তিনি বইতে করেছেন, তার মধ্যে গোবর্ধন ধারণ লীলা একটি খুব অস্বাভাবিক লীলা। কেন না, বয়স তো খুব একটা বেশি নয়, এই অল্প বয়সেতে কৃষ্ণের বিভিন্ন লীলা হয়েছে, কিন্তু গোবর্ধন লীলা আরো বিরাট আমরা দেখতে পাই বাইরের দিক থেকে। কেননা আমাদের আদমন পাথর তুলতেই পারি না, কৃষ্ণ একবার পুরো গোবর্ধনকে সে হাতের ওপর ধরে সমস্ত গোপগোপীকে সেখানে রক্ষা করেছে। সেই লীলা আমি শ্রীমদ ভাগবত পাঠ হতে আপনাদের কিছু পাঠ করে শোনাচ্ছি আপনার সঙ্গে। আজকে সেই গোবর্ধন পূজা কীভাবে প্রবর্তিত হলো, কীভাবে ভগবান ইন্দ্রের দত্তচূর্ণ করলেন এবং গোপগোপীগণকে, গোকুলকে, গোকুলবাসীগণকে কীভাবে রক্ষা করলেন, সেই বিষয়তে ভাগবত থেকে কিছু পড়ে আপনাদের শোনাচ্ছি। আমাদের নবদ্বীপেতে যেখানে আশ্রম রয়েছে আপনারা সেই আশ্রমে গিয়েছেন এবং দেখেছেন, ওটি কিন্তু গুপ্ত গোবর্ধন। নবদ্বীপ লীলা এবং ব্রজলীলা দুটি একই তত্ত্বত, কিন্তু দুই প্রকোষ্ঠ আলাদা এবং দুই জায়গায় দুই ভাবেতে তার প্রকাশ। কিন্তু যেহেতু কৃষ্ণ তিনি গৌরদূপে অবতীর্ণ, সেই জন্য কৃষ্ণের ধাম সব কিছুই এই জগতেতে গুপ্তভাবেতে, তিনি যেমন গুপ্তরূপেতে এসেছেন তেমনি গুপ্তভাবেতে সমস্ত তার সঙ্গে প্রকট হয়েছে। কৃষ্ণ তিনি জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন গোকুলেতে, নন্দব্রজেতে, এবং সেই জিনিসই গুপ্তভাবেতে নবদ্বীপ ধামেতে বিভিন্ন স্থানেতে রয়েছে। সেখানেতে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিরাজ, গোবর্ধন, নদীবন, কাম্যবন, নিধিবন, এই সমস্ত বন সমস্তই নবদ্বীপ ধামেতে রয়েছে। এবং যেহেতু নবদ্বীপ আর ব্রজধাম অভিন্ন, সেহেতু যারা ভাগ্যবান তারা সেই জিনিস দর্শন করে ধন্য হতে পারেন। আমাদের গুরু মহারাজ সেই গুপ্ত গোবর্ধনেতে শ্রী চৈতন্য সারস্বত মত প্রকাশ করে সেখানে মহাপ্রভুর আরাধনার গুরু গৌরাঙ্গ গান্ধব বা গোবিন্দ সুন্দর জীব আরাধনার বিশেষ আয়োজন করেছেন, এবং তিনি নিত্যকাল সেইখানে সেই সেবা প্রকট করে নিজে সেবা করছেন এবং সেবকদিকে সেই সেবায় নিযুক্ত করে রেখেছেন। আমাদের সেখানেও আজকে বিরাটভাবেতে যে আজ গোবর্ধনের পূজা হচ্ছে। আরও সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের কাছে, আমাদের গুরু মহারাজ যখন তাঁর গুরুদেবের প্রকটের পর নানা রকম গোলযোগ হওয়াতে তিনি শান্তশিষ্ট মানুষ, তিনি সব ছেড়ে ছুড়ে দিয়ে মিশনারি ওয়ার্ক সব ছেড়ে দিয়ে নিজে ভজন করবেন বলে তিনি নবদ্বীপ ধামেতে আসেন। বৃন্দাবনে না নবদ্বীপে ঠিক করলেন যে নবদ্বীপেই আমি থাকব, এবং বৃন্দাবনেও গিয়েছিলেন। সেখানে থেকে ওই গিরিরাজ গোবর্ধন তিনটি গোবর্ধনের মূর্তি, সেই গিরিরাজ যে অংশ স্বরূপ এবং যেই অংশ স্বয়ং ভগবান, তিনি অংশ এবং পূর্ণ তার একই তত্ত্ব, সেই গিরিরাজকে উনি নিয়ে এসে তাঁরই সেবা করতেন নিভৃতে একা একা। এর সঙ্গে পরবর্তীকালে দু একজন ব্রহ্মচারী বা দু একজন ব্রহ্মচারী ব্রহ্মচারী ছিল, এবং তাদের সঙ্গে নিয়ে তিনি ওই গিরিরাজের সেবা করতেন। নিজে হাতে গিরিরাজের ঘর মার্জন করতেন, নিজে ভোগ রান্না করতেন, করে নিজে গিরিরাজের পূজা করে খাইয়ে তারপরে গিরিরাজের প্রসাদ পেতেন। তারপরে আবার চৈতন্য সারস্বত মঠেতে সেখানেও করেছেন কিছু প্রথম দিকে, পরবর্তীকালে তার অনুগত লোকজন তারা সেই গিরিরাজের পূজা করে আসছেন সেই নবদ্বীপ ধামেতে। অতএব আমাদের আদি বিগ্রহ হচ্ছেন গিয়ে গিরিরাজ শ্রী চৈতন্য সারস্বত মঠের, এবং এখানেও আমরা গুরু মহারাজের আদেশে যখন মহাপ্রভুকে নিয়ে এলাম তখন আগে আগে গিরিরাজ তিনি এসেছেন এবং তিনি ওখানে আছেন, তিনি সেবিত হচ্ছেন। পুরীর মঠে তো তাই, সেখানেও গিরিরাজ রয়েছেন, আবার হাপানিয়া মঠে সেখানেও গিরিরাজ আছেন। সর্বত্রী গোবর্ধন হচ্ছেন গিয়ে আমাদের পরম উপাস্য তত্ত্বরূপেতে আমাদের শব্দ মঠেতেই রয়েছেন। এর একটা নিগুড় অর্থ আমরা পাই শ্রীল গুরু মহারাজের চেষ্টার, এই চেষ্টার দ্বারাতে, যে আমরা তো রূপ গোস্বামী প্রভুর অনুগত এবং রূপানুগ আমাদের সম্প্রদায়, এই সম্প্রদায়ের রূপ গোস্বামী প্রভুর মূল তত্ত্ব এবং তিনি হচ্ছেন গিয়ে ট্রেজারার, কৃষ্ণা প্রেম সম্পদে তিনি হচ্ছেন গিয়ে ধনী, তিনি দিলে আমরা পাই এবং তার লাইনেতে কৃষ্ণের সেবাটা আমরা পাই। কেউ সেটা পেতে গেল আমাদের আরো কিছু কৃত্য আছে, সেটি হচ্ছে যে রঘুনাথ দাস গোস্বামীর আনুগত্য দেব গোস্বামীর সেবা করা, সেটি হচ্ছে সবচেয়ে বড়। রঘুনাথ দাস গোস্বামী তার এরকম ইচ্ছা ছিল যে তিনি কিছু ভগবানের যা খাবেন যা কিছু ইয়ে করবেন একটু ভগবানের ভোগ দিয়ে তিনি প্রসাদ পাবেন, কিন্তু ওরা ইচ্ছাটা তার মনেতেই ছিল। কিন্তু তিনি যেমন মহাপ্রভুর ওখানে আশ্রিত হলেন পুরীতে, তখন মহাপ্রভু তাকে স্বরূপের হাতে দিয়ে দিলেন, দিয়ে বললেন যে একে যা কিছু শিক্ষা দীক্ষা দেবার এর ভালো মন্দ সব কিছুর জন্যে আমি তোমার হাতে দিয়ে দিলাম, তুমি এর দেখাশোনা করবে, যখন যা দরকার আমাকে একটু বলবে। স্বরূপ দামোদর তিনিও খুব কৃপা করে রঘুনাথ দাস গোস্বামীকে নিজের ছেলের মতো করে রেখে দিলেন, কিন্তু সকলেই স্বতন্ত্র। রঘুনাথ দাস গোস্বামী প্রভু স্বরূপ দামোদরের সাহায্য, পারমার্থিক সব প্রকারের সাহায্য নিতেন, কিন্তু ব্যবহারিক কোনো সাহায্য তিনি কারোর কাছেই নিতেন না। মহাপ্রভু দেখলেন রঘুনাথ কখনো সিংহদ্বারে ভিক্ষা করছে, কখনো প্রসারীদের কাছ থেকে কিছু ভিক্ষা করছে, কখনো পান্ডাদের ভিক্ষা নিয়ে জীবিকা নির্বাহ করছে ভিক্ষাবৃত্তির দ্বারাতেই, কিন্তু মহাপ্রভু তাতে খুব সন্তুষ্ট মনে মনে। কিন্তু রঘুনাথের জন্য তার কিছু বেদনা সবসময় আছে, কেন বিরাট ধনীর ছেলে রঘুনাথ দাস গোস্বামী বাপের একমাত্র সন্তান, তার কথা বলছেন তার বাবা মা দুজনের শুয়ে শুয়ে কথা হচ্ছে যে ছেলেকে তুমি ছেলে বারবার পালিয়ে যাচ্ছে মহাপ্রভুর কাছে যাওয়ার জন্যে, আর তুমি তাকে বারবার ধরে নিয়ে এসে আবার বাড়িতে রাখছো। মা বলছেন বাবাকে, তো তুমি ছেলেকে ভালো করে হাতে পায়ে ভেঁটে একবার ঘরের মধ্যে রেখে দাও, আর বারবার পালাতে পারবে না। বাবা তখন বললেন তুমি তো পাগল, বুঝতে পারছো না, ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এসব বাঁধি দিয়া রাখি বাঁধিতে নারীলে যার মন দড়ির বাঁধনে তারে বাঁধিবে কেমনে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহার, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। মহাপ্রভু তিনি হরিনামেতে সমস্ত জগৎকে একবার পাগল করে দিয়েছেন, আমার ছেলেও সেই তাতেই পাগল হয়ে গেছে, ওই ছেলেকার আমি দড়ি দিয়ে কি করে বেঁধে রাখবো বলো। সবচেয়ে সংসারের বড় বন্ধন হচ্ছে গিয়ে কনক কামিনী আর প্রতিষ্ঠা, আমার ঐশ্বর্য ইন্দ্রের মতো ঐশ্বর্য, কেন আমার একমাত্র ছেলে সেই তার সমস্ত মালিক, সে যা বলবে আমি তাই করতে রাজি আছি, অল্প বয়সে বিয়ে দিলাম, সংসারেতে তার বাঁধন হবে, সংসার করবে, ঐশ্বর্য এবং অপ্সরা সম স্ত্রী, কিন্তু কিছুই তার মনকে বেঁধে রাখতে পারল না। আর প্রতিষ্ঠা, আমার তো রাজার মতো প্রতিষ্ঠা, তো কিছুই যখন তাকে বাঁধতে পারলো না, তার কী করে দড়ি দিয়ে তাকে আমি বাঁধব। আর মহাপ্রভু জানেন যে সেই রঘুনাথ আমার কাছে এসেছে, তিনি করলেন কি, তিনি সেই গোবর্ধন শিলা পেলেন, বৃন্দাবন থেকে গুঞ্জামালা গোবর্ধন শিলা খেয়ে এনে দিয়েছিলেন জানো, যে বৃন্দাবন থেকে গোবর্ধন শিলা গুঞ্জামালা দিলেন, আর সেইটি নিয়ে মহাপ্রভু রঘুনাথকে দিলেন, দিয়ে বললেন এই গোবর্ধন এ তুমি পূজা করবে সাক্ষাৎ কৃষ্ণ, আর এই গুঞ্জামালাকে সাক্ষাৎ রাধারানী, যে তুমি তার সেবা করো। এখন ওই সেবা করতে গেলেই তো তাদেরকে কিছু খাওয়াতে বেড়াতে হয় এবং জল তুলসী তার সঙ্গে কিছু উপায়ন যথাসম্ভব যত সংক্ষিপ্তই হোক, এইভাবে যে গোবর্ধন সাক্ষাৎ কৃষ্ণের স্বরূপেতে দাস গোস্বামীর কাছে পূজিত হতে থাকলেন, এবং এই আদর্শকে মনের মধ্যে নিয়ে গুরু মহারাজ তিনি ওই গোবর্ধন শিলা বৃন্দাবন থেকে সঙ্গে করে তিনি সর্বত্র ভজন জীবন যাপন করবেন এইটা মনে করেছিলেন, এবং তাই এখনো সেই গোবর্ধন শিলা দৈনিক পূজিত হচ্ছে শ্রী চৈতন্য সহস্র মঠে। সেই গিরিরাজ গোবর্ধনের বিশেষ পূজা এই অন্নকূট উপলক্ষ করে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সেবার ব্যবস্থা আমরা দেখতে পাই, আর এখন সমস্ত মঠ মন্দিরই প্রায় জগন্নাথ ক্ষেত্র হয়ে যায়, মানে অন্নকূটের প্রসাদ স্ত্রী শূদ্র ব্রাহ্মণ চন্দাল ম্লেচ্ছ সকলেই অন্নকূটের প্রসাদের জন্য সকলে লালায়িত হয়ে থাকে, কেননা সাক্ষাৎ ভগবান তিনি নিজে এই গোবর্ধন মূর্তিতে হাতে করে নিজে খেয়েছেন, সেইটি দেখিয়েছেন গোপগোপীকে, ভগবান নিজে খাচ্ছেন এইটা দেখিয়েছেন সমস্ত গোপগোপীদের, এবং সে প্রচুর রূপেতে তার উপায়ন তারা সব ইন্দ্রযজ্ঞের জন্য যেসব জোগাড় করেছিল সব তিনি গ্রহণ করেছেন। সেই উপাখ্যানই আপনাদের আজকে কিছু বলবো। শ্রী সুকুয়াচ ভগবান অবিদত্রৈব বলদেবেন সংযুত অবসন্নিবসন গোপাল ইন্দ্র জাগকৃত উদ্যমান তদভিজ্ঞোপি ভগবান সর্বদমা সর্বদর্শন প্রশ্রয়াবনতু বৃচ্ছদি বিধ্বানন্দ পুরোগমান বিদুষকর্মসিদ্ধিস্যাত যথা না বিদুষো ভবে তত্র তাবদ ক্রিয়া যোগ ভবতাং কিং বিচারিত অথবা লৌকিক স্তনমে পৃচ্ছদ সাধু অন্যতাম। কৃষ্ণ একদিন দেখলেন যে গোপগোপীগণ তারা সব বিপুল ভাবে আয়োজন করছে, সব নানা রকমের খাবার দাবার সব তৈরি করছে, আর একটা বিরাট পূজার আয়োজন হচ্ছে। তিনি অন্তর্যামী, তিনি তো সবই জানেন। তিনি করলেন কি, যে এরা সকলে তো ইন্দ্রের পূজার ব্যবস্থা করছে, তা এটা ইন্দ্রকে কিছু শিক্ষা দেওয়া দরকার, কারণ ইন্দ্রের মস্ত বড় অভিমান হয়েছে যে সেই সর্বেশ্বরেশ্বর। এই মনে করে তিনি সেই নন্দ মহারাজ, তিনি তো রাজা গোপগোপীগণের, তাদের কাছে গিয়ে উপস্থিত হলেন, হয়ে বলদেবকে সঙ্গে নিয়ে এবং সঙ্গে বন্ধু বান্ধব সব দু চারজন নিয়ে গিয়ে বললেন, বাবা কি ব্যাপার এইরকম সব এত বিরাট ভাবে যে সব একটা মহামহোৎসবের জোগাড় হচ্ছে, এই যে বিরাট যজ্ঞ আপনারা করছেন এটা কিসের জন্য এবং কার জন্য এবং কেন একটু দয়া করে আমাদেরকে বলুন না। কারণ গোপগণ নন্দ মহারাজ একটু মৌন ধারণ করে আছেন দেখে বললেন যে না না এটা ঠিক না, আমিও তো আপনাদের একজন আর আমি জানতে চাইছি, আমি হচ্ছি শুশ্রূষু, হ্যাঁ আমি আপনাদের কাছে অনুগত, অতএব অনুগত জন এবং আপন জন তাদের কাছে কোনো কথা গোপন করতে নেই, তা আপনারা একটু মুখ বুঝে বসে আছেন কেন, আমাদেরকে বলুন যে কী জন্য এই সমস্ত যজ্ঞ বা এই সমস্ত আয়োজন হয়েছে এটা যদি একটু বলেন তাহলে আমার খুব আনন্দ হয়। এইটি কি স্বাভাবিকভাবে কোনো লৌকিক ক্রিয়া অথবা এর কোনো একটা গুরু উদ্দেশ্য আছে? তখন নন্দ মহারাজ বললেন, শ্রী নন্দ উবাচ পঞ্চন্ন ভগবান ইন্দ্র মেঘাস্তস্যাদ বুদ্ধয়া দেবী বর্ষন্তি ভূমিকান প্রীণন জীবন পয়াং তাত বরমন্যে চ বাবৃচ্চাং প্রতিমীশ্বরম দ্রব্যৈশ্চাদিতশাসিত্যৈর্যজন্তি কপিভির্নরাঃ তচ্ছেষেণ উপজীবন্তি ত্রিগর্গফলহেতবে পুনরাং পুরুষকারাণং পর্যন্ন ফলভাবনঃ যায়েনং বিশ্রীযেদ্ধর্মং পরম্পরিয়াগতমনরাঃ রামাধীরার্ভয়াল্লুবাদিশোভৈনাবনোদৃশোভনম্। বললেন যে দেখো রূপেতে ইন্দ্র আমাদের প্রচুর বারি বর্ষণের দ্বারা সাহায্য করে বৃক্ষলতা ফল ফুল সস্যাদি উৎপন্নতে প্রচুরভাবে সাহায্য করেন এবং সেই ইন্দ্রই হচ্ছে গিয়ে শব্দের সরেশ্বর। ইন্দ্র যদি না সাহায্য করতেন তাহলে আমরা এক কণা শস্যও খেতে পেতাম না, জল হয় বর্ষণ হয় তাতে পৃথিবী শান্ত হয় ধরিত্রী উদ্গড়া হয় এবং সেই সাহায্যতেই আমরা সস্যাদি পেয়ে থাকি। আমাদের গরুগুলি তারা সব সুন্দর সুন্দর সব তৃণ ভক্ষণ করে আনন্দ পায় এবং প্রচুর দুগ্ধাদি দান করে থাকে, এই সমস্ত জিনিসটার মূল হচ্ছে গিয়ে ইন্দ্র, তাই আমরা এই ইন্দ্রের আরাধনার ব্যবস্থা করেছি। ধর্ম অর্থ এবং কাম এই যদি কেউ চায় তাহলে তার ইন্দ্রের পূজা করতেই হবে। তা এই পূজাটা আমরা শুধু আজকে করছি না, এটা আমরা দীর্ঘকাল ধরেই এই পূজা আমরা করি, এই বছর আমরা এইভাবে তো ইন্দ্রের পূজার ব্যবস্থা করেছি। যে ব্যক্তি স্বেচ্ছাচারী বা দেশ ভয় বা লোভের বশবর্তী হয়ে এই ইন্দ্র পূজার পরম্পরাগত যে সংস্কার এটি যে ত্যাগ করে তার কখনো মঙ্গল হয় না, এবং এবছর আমরা এইভাবে যে বিপুলভাবে যে তার পূজার আয়োজন করেছি সেই জন্যে তিনি শুকদেব তখন বলছেন নন্দ মহারাজের মুখে এই কথা শুনে কৃষ্ণ ইন্দ্রকে ভালো করে রাগিয়ে দেবার জন্যে এবং তাকে তার গর্ব পর্বত থেকে অবতারণ করাবার জন্যে নন্দ মহারাজকে বলতে লাগলেন, শ্রী ভগবান উবাচ সর্বনা জায়তে জন্তু কর্মে নৈব প্রলীয়তে সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্মৈবাভিপদ্যতে বস্তুতে নিঃসরক্ষতি ফলং ভগবান। বর্তে স্বভাবস্তুমিদং সদৃমদাসীন কর্মৈব গুরুরীশ্বর। ভগবান তিনি ইন্দ্রকে রাগিয়ে দেওয়ার জন্য ইন্দ্রের কোন রকম যে কোন যোগ্যতা আছে সেটা আর স্বীকার না করে তিনি বলছেন, দেখো জীব তারা সৎকর্ম করে তার ফল পায়, আমি খাটি তার ফল পাই। এখানে এর মাঝখানে ইন্দ্রের কি, ইন্দ্র দেবার মালিক নেই, আমরা কাজ করি তবে তো ইন্দ্র দেয়। যে সমস্ত সৎকাজ সৎক্রিয়া রয়েছে তার ফলস্বরূপ আমরা আমাদের ধর্ম অর্থ কাম আদি পেয়ে থাকি, তা এতে তো ইন্দ্রের কিছু করার নেই। একজন ঈশ্বর আছেন নিশ্চয়ই, তিনি ইন্দ্র কিনা জানি না, কিন্তু যেই হন তিনিও তো কর্মফলবাধ্য। কারণ আমরা কাজ করবো তবে তিনি কাজে ফল দেবেন, আমরা কাজ না করলে তো তিনি ফল দিচ্ছেন না। আমরা যে সমস্ত সৎকাজ করি তার ফল ইন্দ্র দিতে বাধ্য। তোমরা যদি বলো ইন্দ্র তাহলে ইন্দ্র দিতে বাধ্য, তার চেয়েও তো বড় জিনিস রয়েছে সেই তো তোমরা করো না কেন, তোমরা কেন ইন্দ্রিয় পূজা করছো? কর্মই যখন জগতেতে গুরু এবং কর্মই যখন ঈশ্বর, তখন কর্মের আরাধনা করাই ভালো এবং সমস্ত কর্মের মালিক সে তো জীব, কেননা সে কর্ম করলে তবে তার ফলটা সে পাচ্ছে। আর ফলদাতা নিশ্চয়ই একজন ঈশ্বর আছেন, কিন্তু তিনিও সে কর্মবাধ্য। তসমাৎ সং পূজায়েতে কর্ম পূজায়েত কর্ম স্বভাবস্ত সকর্ম কৃত অন্বেষা যে নবর্তেত তদেবাশ্য হৃদয়বতম আজীবৈকতরঙ্গ ভাবং যস্তম নমুপজীবতি ন তস্মাৎ বিন্দতে ক্ষেমং যারা নার্য সতী যথা আবর্তেত ব্রহ্মণা বিপ্র রাজন্য রক্ষয়া ভুয়া বৈশ্যস্তু বার্তয়া জীবের শুদ্রস্তু দ্বিজ সেবয়া গৃহবাণিজ্য গোরক্ষা কুশীদং পূর্যমুচ্ছতে বার্তা চতুর্বিধা তত্র বয়ং গোবৃত্তয়ু নিশম সত্যং রজ তমৈতি স্থিত্যুত্তত্তন্ত হেতব রজসুৎপদ্ধতে বিশ্বমন্যুন্নং দীর্ঘং জগত রজতাচোদ্দিতা মেঘা বসন্তম মুনি সর্বত প্রজাস্তৈরেব সিদ্ধন্তি মহেন্দ্রাদিং করিষ্যতি নানা পুরোজনপদা ন গ্রামনগৃহাবয়ম বরৌগস্তাত নিত্যং বনশৈল নিবাসিন তসমাদ গবাং ব্রাহ্মণানাম মদ্রেশ্চারদ্ভতাঙ্গমখ জয়ইন্দ্র যাগ সম্ভারাস্তৈরয়ং সাধ্যতাঙ্গমখ। অরে ব্রাহ্মণাদি বর্ণে অবস্থান পূর্বক নিজের নিজের বর্ণবিহিত কর্মরত থেকে কর্মের আরাধনা করো, যার আশ্রয়ে সুখে জীবিকা নির্বাহ হয় সেইটি হচ্ছে গিয়ে মানুষের দেবতা। দেবতা যেই হোক না কেন, সে যখন কর্মফলবাধ্য তখন যার আশ্রয়তে থেকে আমাদের জীবিকা নির্বাহ হচ্ছে সেই হচ্ছে আমাদের দেবতা, এইটি হচ্ছে গিয়ে যুক্তি। অসতী নারী স্বামীর আশ্রয় থেকে গোপনে যেমন অপরের সেবা করলে মঙ্গল ভাগিনী হয় না, সেই রূপ মানুষ এক বস্তুকে জীবনের উপায় স্বরূপে অবলম্বন করে অন্য বস্তুর সেবা করলে তারও ভালো হয় না। ব্রাহ্মণ তিনি বেদ, ক্ষত্রিয় পৃথিবী পালন, বৈশ্য কৃষি বাণিজ্য পশুপালন এবং শূদ্র তারা দ্বিজের ব্রাহ্মণগণের সেবার দ্বারা জীবিকা নির্বাহ করবেন, এইটি হচ্ছে গিয়ে বৈদিক বিধি। কৃষি বাণিজ্য গোরক্ষা এবং কুশীদ এই চারটি বৈশ্যের জীবিকা হলেও আমরা তার মধ্যে সবসময় কেবলমাত্র গোরক্ষাকেই নিজেদের জীবিকা রূপে অবলম্বন করে আছি, আপনারা সেইভাবেই নিজেদের জীবনযাপন করছেন। সত্ত্বগুণ, রজগুণ আর তমগুণ, এটি যথাক্রমে জগতের স্থিতি, সৃষ্টি এবং বিনাশের কারণ। তার মধ্যে রজগুণে এই বিশ্ব উৎপন্ন হয় এবং প্রাণী জগতের সৃষ্টি হয়ে থাকে। মেঘগুলিও রজগুণের দ্বারা চালিত হয়েই সর্বত্র জলবর্ষণ করে এবং তার দ্বারাই প্রজাগণ জীবন ধারণ করে। প্রজারক্ষা বিষয়েতে এখানে ইন্দ্রের কিছুমাত্র কার্য আমি দেখছি না। অতএব হে পিতা, আমরা হচ্ছি বনবাসী, আমরা সর্বদা বনে এবং এই পর্বত আদিতেই বাস করি। অতএব আমাদের নগর, জনপদ, গ্রাম কিংবা গৃহ এসব তো আমাদের জন্য নয়, আর আমাদের মধ্যে ভালো মন্দ কিছু নাই। অতএব গো ব্রাহ্মণ এবং পর্বতের উদ্দেশ্যে আপনারা যদি কিছু করতেই হয় এইরকম যোগ্য, তাহলে গো ব্রাহ্মণ এবং পর্বতের উদ্দেশ্যে সেই যোগ্য করুন। ইন্দ্রকে পুজো করার কি দরকার আছে? ইন্দ্রযজ্ঞের উপকরণ এগুলি সমস্ত আপনারা এই গরুদের দেন, ব্রাহ্মণদের দেন এবং এই পর্বত এর আশ্রয়েতেই আমরা আছি। কেননা পর্বতের চারিদিক ঘিরেতে ঘিরে রয়েছি আমরা, এই চারিদিকে আজকে এখানে কাল ওখানে পরশু সেখানে, এইভাবে তো আমরা তো যা যাব। অতএব আমরা এই পর্বতের আশ্রয়েতে আছি, পর্বত থেকেই আমরা জল পাচ্ছি, পর্বতই কৃপা করে আমাদের সমস্ত ফল দান করছেন এবং পর্বত তিনি বিভিন্ন রকমের তৃণ শস্য আদির দ্বারাতে আমাদের পোষণ করছেন। আমাদের দরকার হয় তো পর্বতের পূজা করুন, ব্রাহ্মণদের পূজা করুন, গো সেবা করুন, তাতেই আপনাদের মঙ্গল হবে। ইন্দ্র পূজা করে কি হবে? প্রচ্ছদাং বিবিধা পাকা সুপান্তা পায় সাধয়া সঙ্গে যাবা পুষ্কুল্ল সর্বদোহশ্চগৃহ্যতাম ভূয়ন্তা মগনয়া সম্যগ ব্রাহ্মণে ব্রহ্মবাদী অন্নঙ্গ বহুগুণঙ্গ তেভ্য দেঙ্গ বোধেনু দক্ষিণা অন্যভ্যশ্চাশ্বচণ্ডাল পতিতেভ্য যথারত জবসন্তি গবাং দত্ত্বা গিরয়ে দীয়তাং বলি। পায়েস হতে আরম্ভ করে মুদ্রসূপ পর্যন্ত ও গোধূম জাত পিঠের সৌচুকুলি এই সমস্ত আপনারা পাক করুন, ভালো ভালো রান্না করুন, ভালো ভালো জিনিস তৈরি করুন। বলিবাসীদিকে সকলকে হুকুম দেন, তারা তাদের বাড়িতে যার যত দুধ আছে, মাখন আছে, চানা আছে, সমস্ত দই আছে, সমস্ত এখানে নিয়ে আসুন। ব্রাহ্মণগণ তারাও অগ্নিতে হোম করুন এবং তাদেরকে বহুগুণযুক্ত অন্ন ধেনু দক্ষিণা দান করুন। কুকুর, চণ্ডাল, পতিত যা যে যেখানে আছে সকলকেই তাদের যথাযোগ্য বস্তু দান করুন আপনারা এবং গোসমূহকে আজকে তৃণ প্রদান করুন, ভালো করে খাওয়ান। আর সকলের আশ্রয়ের এই গিরিরাজ গোবর্ধন এর পূজা করুন এবং একে উপহার দান করুন। কৃষ্ণের কথা শুনে নন্দাদি গোপগণ সকলে মোহিত হয়ে পড়লেন এবং মোহিত হয়ে তারা ভাবলেন, বাবা কৃষ্ণ তো সাধারণ ছেলে নয়, এর তো ক্রিয়াকলাপ ছোট থেকেই দেখছি অসাধারণ, এবং আজকে যে সমস্ত উপদেশ করলো এগুলিও তো অসাধারণ জ্ঞানেরই কথা। তাই যদি হয়, কৃষ্ণের আশ্রয়ে আমরা রয়েছি, সমস্ত বিপদ আপদ থেকে কৃষ্ণই আমাদেরকে রক্ষা করছে, আমাদের কৃষ্ণ যা বলছি সেইটিই আমরা করি। আর ইন্দ্রের পূজা আর আমি করব না, দরকার নেই। ইন্দ্রের পূজার জিনিসগুলো যা আছে এই সব দিয়ে কৃষ্ণ যেমন বলছেন তেমনি গো পূজা করি, ব্রাহ্মণদের পূজা করি, সমস্ত পতিত চণ্ডাল কুকুর যে যেখানে আছে সকলের যা যা প্রাপ্য ভালো ভালো জিনিস তাদেরকে দিই এবং সর্বোপরি গিরিরাজ গোবর্ধনকে সব একবার প্রচুর রূপে খাবার তৈরি করে খাওয়াই। এই বলে নন্দ মহারাজ ও সমস্ত গোপগোপীগণ তাদেরকে হুকুম দিয়ে দিলেন যে তোমরা সব নিয়ে এসো এবং ব্রাহ্মণগণকে অনুরোধ করলেন আপনারা এই গিরিরাজ গোবর্ধনের উদ্দেশ্যতে আপনারা সব যজ্ঞ আদি সব করুন। এবং গিরিরাজই যখন আমাদের পালন কর্তা, তখন আর কৃষ্ণের কথায় অন্য দেবতার পূজা করে আমাদের লাভ নেই, আর আমরা ইন্দ্র পূজা করব না, এই গিরিরাজেরই পূজা করব। এইভাবেতে ভগবান তিনি গিরিরাজ গোবর্ধনের পূজার পরামর্শ দিলেন এবং সেই পরামর্শ নন্দাদি গোপগণ সকলেই সেই পরামর্শ গ্রহণ করে মনের আনন্দে গিরিরাজের পূজা আরম্ভ করে দিলেন। আর তার সঙ্গে আর একটি কথা বললেন যে শ্রীসুগুবাচ। আর এইসব যত গোপীগণ আছে এরা সব ভালো করে সব সেই যে গুজে আসুক, এসে গিরিরাজ গোবর্ধনে পূজা টুজা করে তারপরে তাকে আমরা সকলে মিলে সকলকে সঙ্গে নিয়ে গরু ছাগল বাছুর যে যেখানে আছে মানুষ সবারই সঙ্গে আমাদের পাল্য যারা আছে সকলকে সঙ্গে নিয়ে আমরা এই গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করবো আজকে। এই হচ্ছে কি আমার ইচ্ছা, এতন মম মতন তাহত প্রিয়তান যদি রয়েছে, এই আমার ইচ্ছা এবং আমি বলছি এতে সকলের কল্যাণ হবে। তবে আপনারা আমার চেয়ে বয়স অনেক বড় এবং আপনারা জ্ঞানীগুলি লোক, যদি মনে করেন যেটা আপনাদের করা উচিত তাহলে আপনারা এটা করুন। এইভাবে যে কৃষ্ণ বলাতে ওরা সকলে আর কৃষ্ণের কথাকে এক বাক্যে মেনে নিয়ে বলেন, কৃষ্ণ যেমন বলেছে কৃষ্ণই তো আমাদের সব কাজেতেই দেখছি, ছোট হোক বড় হোক সব কাজেতে কৃষ্ণ আমাদেরকে রক্ষা করে চলছে, আমাদের কৃষ্ণ যা বলবে তাই করে, এই বলে হুকুম দিয়ে দিলেন। কালাদমনা ভগবতা শক্র দর্পং জিঘাংসয়া প্রত্যং নিশম্মৈন্দ্রাদ্যা সাধ্য গৃহ্ণন্ত তদবচ তদাচ বদধু সর্বং যথাহ মধুসূদন ভাচৈতসত্ত্বয়ং তদ্রব্যেন গিরিদ্বিজানুপহৃত্য বলিনিশম্য গাদৃথা জবসঙ্গবাম গোধনানি পুরস্কৃত্য গিরিং চক্ষু প্রদক্ষিণম অনর্যাংশ উচ্ছলঙ্কৃতা গোপ্য কৃষ্ণবীজানি গায়ন্ত সদ্বিজাশিষ কৃষ্ণস্তন্যতম রূপং গোপ বিশ্রম্ভণঙ্গত শৈরস্মৃতি ব্রুবান ভূরি বলিমাদ বৃহদ বপু রসময়ী নম প্রযোজনী সচক্রী আত্মনাত্মনি অহু পশ্যত শৈলুষু রূপিণ ব্রহ্মপদাত এষু জানন্তু মর্তালে কামরূপী মনৌকষা হন্তি ছসময়ী নম শ্যাম সর্বণি আত্মনু গবাম ইত্যাদি গুরুমুখ ইত্যাদি গোদ্বিজমুখং বাসুদেব প্রচোদিতা যদা বিহায়তে গোপা সহ কৃষ্ণা ব্রজং যজু। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পরমহংস্যাং সংহিতায়ং বৈয়াধিকান্দনমস্কন্দে ইন্দ্রমসভঙ্গৌ নাম চতুর্বিংশোত্থায়। তারা তো কৃষ্ণের কথা অনুসারে যার যা আছে সমস্ত কিছু নিয়ে এসে গিরিরাজ গোবর্ধনের পূজা আরম্ভ করলেন। এই সেই বিপুল পূজা দ্বারাতে গিরিরাজকে তারা সন্তুষ্ট করতে থাকলেন এবং কৃষ্ণ তিনিও যাতে গোপগণ খুব সহজে বিশ্বাস করে তার জন্যে তিনিও সেই গোবর্ধনের রূপেতে আমি এই পর্যন্ত এই কথা বলতে বলতে প্রচুর পূজা যে সমস্ত খাদ্যাদি তারা সমস্ত গোবর্ধনের উদ্দেশ্যেতে সব নিবেদন করেছিলেন সেগুলি সব গোবর্ধন নিজে হাতে করে, কৃষ্ণই সেই গোবর্ধন রূপেতে সেইগুলি সব হাত দিয়ে দিয়ে গ্রহণ করতে লাগলেন, আর ছোট কৃষ্ণ মূর্তিতে দেখাতে লাগলেন, ওই দেখো গোবর্ধন নিজে তোমার তোমাদের পূজায় সন্তুষ্ট হয়ে নিজে খাচ্ছেন। এইভাবে তো গোপ গোপীগণকে সব দেখালেন, তারাও দেখলেন, দেখে অবাক হয়ে গেলেন, আরে আমরা তো এরকম কখনো দেখিনি, পর্বত সাধারণত তার চলেও না ফেরেও না নড়েও না চড়েও না, আর এই পর্বত তো দেখছি নিজেই সব আমাদের পূজায় সন্তুষ্ট হয়ে সব গ্রহণ করছে। না ওই গোবর্ধন পুরো গোবর্ধন সেই মূর্তি যে গোবর্ধন পর্বত রয়েছে তিনি সেই গোবর্ধন রূপে তিনি সেই হা গোবর্ধনের সেই হা মুখ বেরিয়ে গেল, সেই বিরাট বিরাট হাত দিয়ে তিনি এরকম করে সেই সমস্ত নিয়ে উঠতে লাগলেন, এরকম করে খেতে লাগলেন। সেই ওই গোবর্ধন পর্বতেরই মূর্তি, হ্যাঁ পাথরের হাত, সব বড় বড় পাথরের হাত সব এরকম করে সব বেরিয়ে সব খাচ্ছেন। ভগবত ইচ্ছাতে সেই গোপ গোপীগণ তাই দেখছেন, ওদিকে যা দেখাচ্ছেন তোমাদের পিসি সরকার দেখিয়ে দেয় কত ম্যাজিক, সব বাপের নাম ভুলিয়ে দেয় কত কিছু করে, আর ভগবান তিনি তো করতেই পারেন, তার পক্ষে তো সবই করা সম্ভব। এটা তো সত্যি ম্যাজিক তো হচ্ছে আমাদের এইটা মম মাতা মম পিতা মম কি মমৈব গৃহিণী গৃহম এত সর্বং মমত্বংহি কি মোহ উচ্চতে, আমাদের এইটিই হচ্ছে এই জগৎটাই হচ্ছে গিয়ে মোহ ময় জগৎ, এখানেতে আমরা সব ভোজবাজির মাঝখানে বাস করছি, কিন্তু আসল জগৎ তো ভগবানের আশ্রয়, তিনি যেটা দেখাচ্ছেন সেটা কিন্তু বাস্তব তত্ত্ব, যার জন্যে মহাপ্রভু তিনি গোবর্ধন শিলাকে রঘুনাথ দাস গোস্বামীকে দান করে বললেন এই সাক্ষাৎ কৃষ্ণকে আমি তোমায় দিলাম, তুমি এর পূজা করো। তা ভগবান তিনি ছোট হতে পারেন বড় হতে পারেন সব কিছু হতে পারেন, তার সেই ক্ষমতাটা আছে বলে তবে তো তিনি ভগবান। অতএব গোবর্ধন পর্বত রূপেতে তিনি সমস্ত কিছু গ্রহণ করতে লাগলেন,